বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 7 মে, 24 বৈশাখ এবং ফার্সি 20 ফারভার দিন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstodaybangla। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান যে ভিত্তিহীন দাবি করেছেন তার প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্পের উচ্চমাত্রার ঝুঁকি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে তারুণ্যের শক্তিমত্তা কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সমাজ ও পরিবারে নারীর ভূমিকা বিষয়ক অনুষ্ঠান নারী মানব ফুল। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ১২ বছর পর সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আরব লীগ। আগামী 19 মে রিয়াদে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে হবে চূড়ান্ত অনুমোদন। সিরিয়ার প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন প্রেসিডেন্ট রাইসি, বললেন শত্রুদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে সিরিয়া। তত্ত্বাবধায়কের কাঁধে চেপে ক্ষমতায় আসতে চায় বিএনপি, অভিযোগ বাংলাদেশের সেতুমন্ত্রীর, মৃত ইস্যুটিকে জীবিত করা হবে না বলে ঘোষণা। এবং ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করার দাবি কংগ্রেসের, রাজ্যটির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি প্রশাসনের। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। দীর্ঘ ১২ বছর পর সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংস্থা আরব লীগ। আজ মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের সদর দপ্তরে সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 19 মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই সিরিয়াকে সংস্থার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হল। 19 মের বৈঠকে আজকের সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন করবেন লীগের শীর্ষ নেতারা। 2011 সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর ওই বছরের নভেম্বর মাসে দেশটির সদস্যপদ স্থগিত করে আরব লীগ। তবে গত সপ্তাহে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে মিশর, ইরাক, সৌদি আরব ও সিরিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে আশ্বাস দেওয়া হয় সংস্থার শীর্ষ বৈঠকের আগেই সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনা হবে। 1945 সালে যে 6টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি।
সিরিয়া এবং প্রতিরোধ অক্ষের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, নিশ্চিতভাবে সিরিয়া তার শত্রুদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে। তিনি সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা ও দেশটির সরকারি টেলিভিশন সিরিয়া টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। সিরিয়ায় দুদিনের সফরের শেষ দিনে প্রেসিডেন্ট রাইসির এই সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং শনিবার তা প্রচার করা হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিনিরা সিরিয়ার খনিজ সম্পদ লুট করতে দেশটির একাংশ দখল করে রেখেছে, কারণ সন্ত্রাসবাদের মাধ্যমে সম্পদ লুট করা সম্ভব হচ্ছিল না। ইরানের প্রেসিডেন্ট বলেন, সিরিয়া কোনো দরিদ্র দেশ নয়, বরং এটির রয়েছে বিপুল জনশক্তি, কৃষি ও ভূগর্ভস্থ খনিজ সম্পদ, যা দেশটির অর্থনীতিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করার ক্ষমতা রাখে। ইরাকের প্রতিরোধকামী সংগঠন আসাইব আহলুল হকের নেতা কায়েস আল খাজালি বলেছেন, তার সংগঠন এ পর্যন্ত দখলদার মার্কিন সেনাদের বিরুদ্ধে অন্তত 5,000 অভিযান পরিচালনা করেছে। শনিবার সংগঠনের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বক্তৃতায় তিনি এই তথ্য জানান। খাজালি বলেন, দখলদার সেনাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রতিরোধকামী এই সংগঠনটি এমন নীতি ও আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে যা তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। খাজালি বলেন, আসাইব আহলুল হক উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে ইরাকের পবিত্র মাজারগুলো রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একইভাবে তারা সিরিয়ার পবিত্র মাজারগুলো রক্ষার ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন। তিনি গতকালের অনুষ্ঠানে ঘোষণা করেন, ইরাক এবং ইরাকি জনগণের জন্য জীবন দিতে তারা প্রতি মুহূর্তে প্রস্তুত রয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টে 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে এমন একটি পক্ষপাতমূলক তত্ত্বাবধায়ক সরকার চান, কিন্তু তত্ত্বাবধায়ক নামক মৃত ইস্যুকে জীবিত করতে রাজি নয় সরকার। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি পক্ষপাতমূলক তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে যারা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার চায় না আওয়ামী লীগ, তাই তত্ত্বাবধায়ক নামক মৃত ইস্যুকেও জীবিত করতে রাজি নন তারা। আজ রোববার দুপুরে বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভাশেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের কথা বলে 2 বছর ক্ষমতায় ছিল, তাই এই তত্ত্বাবধায়ক সরকার কাম্য নয় দেশের জনগণের। তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, যে সরকার ক্ষমতায় রয়েছে তারা সে সময় রুটিন ওয়ার্ক করবে। ধীরে ধীরে নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত হবে উল্লেখ করে কাদের বলেন, স্বাধীন নির্বাচন কমিশন গঠনের এই প্রক্রিয়া অনেক গণতান্ত্রিক।
তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, এ ধরনের কোন বিদেশি চাপ বা বিদেশের কোন মহলে সরকারের উপর কোন প্রকার প্রেসার, এটা এ পর্যন্ত আমরা কখনো অনুভব।
এদিকে উত্তরের জেলা শহর ঠাকুরগাঁওয়ে এক আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের পায়তারা করছে আওয়ামী লীগ, এর মাধ্যমে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন এই বিএনপি নেতা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের মণিপুরে সাম্প্রতিক সহিংসতা ইস্যুতে রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারির দাবি জানিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর। তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত মন্তব্য করেছেন। শশী থারুর এক বার্তায় বলেছেন, মণিপুরে যেভাবে সহিংসতা চলছে তাতে যে কোনো সঠিক চিন্তার মানুষ প্রশ্ন তুলবেন, সেই সুশাসন কোথায় যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্যে বিজেপিকে ফেরানোর 1 বছরের মধ্যে এই পরিস্থিতি তৈরি হওয়ায় মণিপুরের ভোটাররা নিজেদের প্রতারিত ভাবতেই পারেন। এটাই রাষ্ট্রপতি শাসন জারির সময়। রাজ্য সরকার তাদের কাজ করতে ব্যর্থ, যেজন্য তাদের নির্বাচিত করা হয়েছিল। এদিকে সহিংসতা কবলিত রাজ্যটিতে আজ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত চূড়াচাঁদপুরে সাময়িকভাবে কারফিউ প্রত্যাহার করা হয়। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে বলে দাবি করেছে প্রশাসন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভানেত্রী ও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী বলেছেন, কর্ণাটক ও দেশের উন্নতির জন্য বিজেপির লুটপাট ও ঘৃণার পরিবেশের অবসান প্রয়োজন। সোনিয়া কর্ণাটকের হুবলিতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। রাজ্যটিতে আগামী 10 মে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভানেত্রী ও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী বলেছেন, কর্ণাটক ও দেশের উন্নতির জন্য বিজেপির লুটপাট, মিথ্যা, অহংকার ও ঘৃণার পরিবেশের অবসান প্রয়োজন। গতকাল শনিবার সন্ধ্যায় সোনিয়া গান্ধী কর্ণাটকের হুবলিতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। সোনিয়া গান্ধী বলেন, যাদের কাজ ঘৃণা ছড়ানো তাদের বিরুদ্ধে ভারত জোড়ো পদযাত্রা সংগঠিত হয়েছিল। তিনি বলেন, বিজেপি সরকারের লুটপাট, মিথ্যা, অহংকার ও বিদ্বেষের পরিবেশ থেকে মুক্তি না পেলে কর্ণাটকের উন্নতি হবে না, দেশের উন্নতি হবে না। কর্ণাটকে আগামী 10 মে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, ফল ঘোষণা হবে আগামী 13 মে। সোনিয়া গান্ধী বিজেপিকে নিশানা করে আরো বলেন, কর্ণাটক ভগবান বাসবান্না মহাকবি কুভেমপুর ভূমি, কিন্তু বিজেপি প্রতিদিন তাদের অনুভূতিকে অপমান করছে। নিজের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য কর্ণাটক ও দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবেন না। সামাজিক সম্প্রীতি, উন্নয়ন, লুট ও কমিশন মুক্ত কর্ণাটকের জন্য কংগ্রেসই আপনার একমাত্র ভরসা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। রাশিয়ার কাছ থেকে কেনা জ্বালানি তেলের দাম চীনা মুদ্রার ইউয়ানে পরিশোধ করার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এই খবর দিয়েছে। রাশিয়া থেকে তেলের প্রথম চালান জুন মাসের প্রথম দিকে পাকিস্তানের বন্দরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম কার্গো জাহাজে 7.5 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। পাকিস্তানের সরকারি সূত্র অর্থ পরিষদের মডেল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এবং রাশিয়ার কাছ থেকে পাকিস্তান কি ধরনের মূল্য ছাড় পাবে তাও বলা হয়নি। ক্রেতা এবং বিক্রেতার স্বার্থ রক্ষার জন্য এ সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আনা যাচ্ছে না বলে ওই সূত্র উল্লেখ করেছে। অন্য কয়েকটি সূত্র জানিয়েছে, পাকিস্তান রাশিয়ার কাছ থেকে প্রতি ব্যারেল তেল $50 থেকে $52 কিনবে, যা কিনা G7-ভুক্ত দেশগুলোর বেঁধে দেয়া মূল্যসীমার চেয়ে কম। G7 রাশিয়ার তেলের মূল্যসীমা $60 বেঁধে দিয়েছে। সাইপ্রাসের সবচেয়ে বড় এয়ারলাইন্স তুস এয়ারওয়েজের বিমান লেবাননের আকাশসীমায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বৈরুত সরকার। সাইপ্রিয়ট এয়ারলাইন্সটিতে ইহুদিবাদী ইসরায়েলের শেয়ার থাকার কারণে লেবানন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, তুস এয়ারওয়েজের বিমান লেবাননের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না এবং বৈরুতের রফিক হারেরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তা ল্যান্ড করতেও পারবে না। এই এয়ারলাইন্সে ইহুদিবাদী ইসরায়েলের প্রায় অর্ধেক শেয়ার রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সরকারের একটি বিবৃতি প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে ইসরায়েলি কোম্পানি নাফাইম হোল্ডিংস লিমিটেড সাইপ্রাসের এই এয়ারলাইন্সের শেয়ারের শতকরা 49.9% মালিক। সরকারের পক্ষে বিবৃতিটি দিয়েছেন লেবাননের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক ফাদি আল হাসান। ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার 3 পাইলট মুক্তিলাভ করেছেন এবং তারা এরই মধ্যে দেশে ফিরে গেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা ঘোষণা করেছে। এদিকে কিয়েভ জানিয়েছে, রাশিয়া থেকে তাদের 50 যোদ্ধা দেশে ফিরেছেন। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই 3 পাইলটের মুক্তি নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার 3 পাইলট ইউক্রেনে বন্দি অবস্থায় মৃত্যুর ঝুঁকির মুখে ছিলেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়। দেশে ফেরার পর এসব পাইলট প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং তাদেরকে মনস্তাত্ত্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রে আরমাক বলেছেন, রাশিয়ার কারাগার থেকে তাদের 45 জন সেনা সদস্য দেশে ফিরেছেন, যার মধ্যে 3 জন নারী ছিলেন। তিনি জানান, মুক্তি পাওয়া সেনাদের সবাই ন্যাশনাল গার্ডের সদস্য। কানাডার আলবার্টা প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রদেশ জুড়ে অন্তত 103টি দাবানল চলছে, যা এরই মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলের ভয়াবহতার মুখে আলবার্টা প্রদেশের 25,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়েছে। শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা একে নজিরবিহীন সংকট বলে উল্লেখ করেছেন। দাবানলের হাত থেকে বাঁচার জন্য আরও হাজার হাজার মানুষ পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছেন। আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ এক সংবাদ সম্মেলনে বলেন, মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছি। এর আগে তিনি সরকারের জরুরি ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন সরকার আবারও ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। ওই অভিযোগের যথাযথ জবাবও দিয়েছে ইরান। এ নিয়ে দৃষ্টিপাতের শুরুতেই রয়েছে একটি পর্যালোচনা, শুনুন নাসির মাহমুদের পরিবেশনে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, জ্যাক সুলিভানের স্বীকারোক্তির অর্থ হল আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনা এবং জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল এবং থাকবে, এর পরিণতিও তাকে অবশ্যই মেনে নিতে হবে। আলি শামখানি তার ব্যক্তিগত টুইটার পেজে লিখেছেন, জ্যাক সুলিভান বলেছেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে, আমেরিকা তা মোকাবেলায় ইসরায়েলের স্বাধীনতাকে স্বীকৃতি দেবে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সম্প্রতি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত হবে না। ওয়াশিংটনের একটি থিঙ্ক ট্যাঙ্কে দেওয়া সাম্প্রতিক এক বক্তৃতায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, তিনি তার ইসরায়েলি সমকক্ষের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেছিলেন। কনফারেন্স চলাকালে এমনকি নেতানিয়াহু নিজেও ওই কথোপকথনের একটি অংশে যুক্ত হয়েছিলেন। সুলিভান বলেছেন, ইরানের কথিত পারমাণবিক তৎপরতা ঠেকাতে ওয়াশিংটন ইসরায়েল সহ তার মিত্রদের সার্বিক সহযোগিতা দেবে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইউয়াফ গালান্ত নিজেদের অভ্যন্তরীণ সংকটের কথা বিবেচনায় না নিয়ে বলেছিলেন, ইসরায়েল যে কোনো উপায়ে ইরানের পারমাণবিকীকরণ রোধ করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে বারবার প্রতিবেদন দেওয়ার পরও ইসরায়েল এ ধরনের মন্তব্য করছে। ইরানও যথারীতি বলে আসছে, কোন রকম চাপের মুখে ইরান তাদের বৈধ অধিকার আদায় করা থেকে বিরত হবে না এবং আঞ্চলিক প্রতিরোধ শক্তিগুলোকে সহায়তা দিয়ে যাবে, সেই সঙ্গে ইসরায়েলের যে কোনো হঠকারিতার বিরুদ্ধে কঠোর জবাব দেবে। পর্যবেক্ষক মহলের বিশ্বাস, ইহুদিবাদী শাসকগোষ্ঠী একটি যুদ্ধে প্রবেশ করার ক্ষমতা রাখে না, কারণ যুদ্ধের পরিণতি সহ্য করার ক্ষমতা তাদের নেই। তবে আমেরিকা কিংবা ইহুদিবাদী ইসরায়েল যাই বলুক না কেন, ইরানের পরমাণু কর্মসূচি যে সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না সে কথা ইরান বরাবরই বলে এসেছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে পরমাণু শক্তির বিচিত্র ব্যবহারের কথা চিন্তা করেই ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দেশের স্বার্থেই শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বড় ধরনের কোনো ভূমিকম্প না হলেও ছোট মাত্রার ভূকম্পনে শঙ্কা ছড়াচ্ছে জনমনে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বড় ধরনের কোনো ভূমিকম্প না হলেও ছোট মাত্রার ভূমিকম্পনের শঙ্কা ছড়াচ্ছে জনমনে, বিশেষ করে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের মানুষের মাঝে এই শঙ্কা দিন দিন বাড়ছে। কারণ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন শীর্ষ 20টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড লঙ্ঘন করে ভবন নির্মাণ, অপ্রশস্ত সড়ক অবকাঠামো ও প্রয়োজনীয় প্রস্তুতির অভাবেই এই ঝুঁকি তৈরি করেছে। মাঝারি থেকে প্রবল মাত্রা ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় উঠে এসেছে, ঢাকা শহরে যত কংক্রিটের ভবন রয়েছে তার 56.26% রয়েছে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে। মাঝারি ঝুঁকিতে রয়েছে 36.87% ভবন। রিখটার স্কেলে 4 বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে ক্ষতির মুখে পড়তে পারে এসব ভবন। আর তুরস্ক ও সিরিয়ায় সম্প্রতি যে মাত্রার ভূমিকম্প হয়েছে তাতে ঢাকার 80% ভবন ধসে পড়তে পারে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষণায় উঠে এসেছে, বড় ধরনের ভূমিকম্প হলে ঝুঁকিতে থাকা 7% ভবনের 90-100% ভবনেই ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অঞ্চলের ভূতাত্ত্বিক সংকট কি অবস্থায় এবং ভূমিকম্পের ঝুঁকি কতখানি সে সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এএসএম মাসুদ কামাল বলেন,
13টির মতো আরো ভূতাত্ত্বিক ফাটল রেখা আছে যেগুলো অতীতে সেভাবে আইডেন্টিফাই করা হয় নাই। আমরা আমাদের একটি গবেষণার মধ্যে দিয়ে সেই 13টি ভূতাত্ত্বিক ফাটল রেখা আমরা আইডেন্টিফাই করেছি। বড় ভূতাত্ত্বিক যে ফাটল রেখাগুলো আছে যেগুলো অধিক পরিমাণ শক্তি সঞ্চয় করে রাখার ক্ষমতা রাখে, বড় ভূতাত্ত্বিক ফাটল রেখা থেকে বের হয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং সেটি হতে পারে একটি বড় ভূমিকম্প।
এদিকে ভূমিকম্পের এমন সম্ভাব্য পরিস্থিতিতে রাজধানী ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন কতগুলো আছে তা জানেন না কেউই। অনিরাপদ ঢাকা শহরে দুর্যোগ ব্যবস্থাপনা কেমন হতে পারে এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন,
ডিজাইনে অনেক সুন্দর হলো কিন্তু বিল্ডিংটা যদি ভূমিকম্প সহনশীল না হয় তাহলে কিন্তু সেটি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। ঢাকা শহরে প্রতি বছর 100,000-এর উপর নতুন বিল্ডিং হয় কিন্তু আসলে বাস্তবতে সুপারভাইজ হচ্ছে না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন সোনালি সময়।
সোনালি সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের তৃতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হে দুরন্ত পথিকের দল, এসো গাই মুক্ত তারুণ্যের জয়গান, যে তারুণ্য দেশে দেশে বয়ে আনে অমিত শক্তির অনন্য তুফান, ঘর অন্ধকারের কালিমা চিরে জ্বালায় জ্ঞানের প্রদীপ্ত অগ্নিবান। হে অগ্র পথিকের দল, জ্ঞানের প্রদীপ জেলে হও আগুয়ান, জেনে নাও বিধান আর সাম্যদাতার চিরঞ্জীব ঐশী সংবিধান। হেরার প্রদীপ্ত মিছিলের তরুণ সঙ্গীরা হাতে নিয়ে কোরআন, দুর্বার বেগে হেনে নব নবীনের অনন্য শক্তির প্রবল মুষ্টাঘাত, হতাশার রাত টুটে আনবেই আনবে মুক্তির সোনালী প্রভাত।
শ্রোতা ভাই ও বোনেরা, যৌবনকালের নানা সুবিধার দিক ও এসবকে কাজে লাগানো এবং এ সম্পর্কে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে কথা বলছি আমরা গত দুই পর্বে। আজ আমরা যৌবনে আত্মগঠন ও আত্মবিশ্বাস সৃষ্টির বিষয়ে আলোকপাত করব। যৌবনকাল হচ্ছে জীবনের বসন্তের মতো। জীবন বৃক্ষের ফুল ও অন্যান্য অংশের যেসব চাহিদা রয়েছে সেসব সময় মতো মেটানো না হলে উন্নত জীবন গড়া খুব কঠিন বা অসম্ভব হয়ে উঠবে। জীবনে সৌভাগ্য অর্জনের ভিত্তিগুলো রচনার সোনালী সময়ই হল যৌবনকাল। সাফল্যের নানা ফুল ফোটাতে হলে এ সময় হচ্ছে শ্রেষ্ঠ সময়। এবাদত, আত্মগঠন, সংগ্রাম, শিক্ষা অর্জন, সামাজিক ও ব্যক্তিগত ক্ষেত্রে নানা দায়িত্ব গ্রহণ এবং উন্নত নৈতিক ও চারিত্রিক গুণাবলী সহ নানা যোগ্যতার বিকাশের সবচেয়ে ভালো সময় হল যৌবনকাল। আত্মগঠনে রয়েছে নানা দিক, যেমন জ্ঞান, গবেষণা ও চিন্তাগত ক্ষেত্রে আত্মগঠন এবং শারীরিক, ধর্মীয় ও নৈতিক দিক থেকে নানা গুণ বা যোগ্যতা অর্জন।
জাতীয় অগ্রগতি অনেকাংশেই যুব সমাজের অগ্রগতির উপর নির্ভরশীল। যুব সমাজের প্রাথমিক কাজ হল নিজেদের গুরুত্ব বোঝা এবং এরই আলোকে তাদের উচিত সুপ্ত নানা যোগ্যতা বিকাশে সচেষ্ট হওয়া ও নেতিবাচক দিক বা স্বভাবগুলো বর্জন করা। পবিত্র কোরআনের সূরা মায়েদার 105 নম্বর আয়াতের প্রথমাংশে বলা হয়েছে, হে মুমিনগণ, নিজেদের প্রতি যত্নশীল বা নিজেদের সুরক্ষায় সক্রিয় হও তোমরা। অন্য কথায়, এখানে নিজেকে জানার পাশাপাশি নানা দিক থেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার এবং প্রতিকূলতাগুলোর মোকাবেলায় নিজেকে রক্ষার দিকেও ইঙ্গিত করা হয়েছে বলে কেউ কেউ মনে করেন।
শারীরিক দিক থেকে যুব সমাজ বেশি শক্তিশালী, এছাড়াও তারা বেশ সৃষ্টিশীল ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী, আর এ কারণেই তারা আত্মবিশ্বাসী হতে পারে যথেষ্ট মাত্রায়। অন্য কথায়, দৃঢ়চেতা যুবক যুবতীদের অভিধানে ব্যর্থতা, অসম্ভব বা অক্ষমতা জাতীয় কোনো শব্দ নেই। দৃঢ় আত্মবিশ্বাস ও সংকল্পের সুবাদে তারা উন্নতির সব চূড়াগুলোই পৌঁছে যেতে সক্ষম। আত্মবিশ্বাস তাদের মধ্যে যোগায় স্বাধীনতা ও স্বনির্ভরতার চেতনা। আত্মবিশ্বাসহীন মানুষ হয়ে পড়ে অলস ও বেকার। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, কোনো কাজকে জটিল বা কষ্টকর মনে হলে দৃঢ়চিত্ত হও যাতে ওই কাজ বশীভূত হয় এবং জীবনের নানা ঘটনার বিষয়ে কৌশলী হয়ে সেসবকে সহজ করতে হবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
যৌবনে মানুষের মধ্যে যৌন প্রবৃত্তি সহ জৈবিক প্রবৃত্তিগুলো খুব তীব্র হয়ে থাকে, তাই এই সময়ে অসংযমী হলে মানুষের বিপদগামিতার আশঙ্কা থাকে। যারা আত্মিক পবিত্রতার গুরুত্ব বোঝেন তারা যৌন প্রবৃত্তির দাস হওয়ার মতো, নোংরা অবস্থা ও ব্যভিচারের মতো অপবিত্রতা ও পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হন। কুখ্যাত খোদাদ্রোহী ও মহাপাপী ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার এক ছেলেকে শিক্ষা দীক্ষা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল উমর আল মাকসুম নামের এক ব্যক্তিকে। এই শিক্ষক ছিলেন একজন মুমিন ব্যক্তি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখলে বাইতের অনুসারী। ফলে মুয়াবিয়া ও তার সন্তানের জুলুম ও নৃশংসতাকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। এই শিক্ষকের প্রভাবে ইয়াজিদের ছেলেও হয়ে ওঠে প্রকৃত মুমিন ও সৎ সাহসী। ফলে তার 20 বৎসর বয়সে পিতা ইয়াজিদ মারা গেলে ক্ষমতা লাভের সুযোগ পেয়েও দ্বিতীয় মুয়াবিয়া নামে খ্যাত এই ব্যক্তি তা প্রত্যাখ্যান করেন এবং নিজের দাদা ও পিতার কর্মকাণ্ডগুলোকে অত্যন্ত জঘন্য ও লজ্জাজনক কাজ হিসেবে উল্লেখ করে অবৈধ খেলাফত, ক্ষমতা ও ভোগবিলাসের লোভনীয়, পাপ পঙ্কিল ও চাকচিক্যময় নোংরা জীবন থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নেন।
আত্মগঠন ও আত্মসংশোধন পিয়াসী যুবক বা যুবতী আত্মিক দিক থেকে পবিত্র হতে আগ্রহী হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ বা পবিত্র হয়। সূরা শামসের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয়। চারিত্রিক দিক থেকে পবিত্র থাকা সব বয়সেই জরুরি, তবে যৌবনে এর সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করা সুন্দর কাজ, আর যৌবনেই তওবা করা বেশি সুন্দর। আসলে যুবক যুবতীদের আত্মিক সৌন্দর্য তওবার মাধ্যমে দ্বিগুণ বেড়ে যায় এবং এর ফলে তারা আল্লাহর বেশি প্রিয় হন।
যারা যৌবনকালে নিজেদের শুদ্ধ ও পবিত্র করতে পারে না, বার্ধক্যতা অর্জন করা তাদের জন্য আরো কঠিন হয়ে পড়ে, কারণ যুব বয়সে আত্মা বেশ কোমল ও ধর্মমুখী হয়ে থাকে এবং পাপের প্রতি আকর্ষণও দুর্বল থাকে। কিন্তু বয়স যখন বার্ধক্যের দিকে এগিয়ে যেতে থাকে, তখন হৃদয়ে পাপের শেকড়গুলো জোরালো হয়ে পড়ে, ফলে সেসব উপড়ে ফেলা তখন বেশ কঠিন বা অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও কার মৃত্যু কখন হবে তা কেউ জানে না, তাই বার্ধক্যের অপেক্ষায় থেকে নিজেকে পবিত্র বা শুদ্ধ করার চিন্তা বুদ্ধিমানের কাজ নয়। শ্রোতা ভাই বোনেরা, সোনালি সময় শীর্ষক আজকের এ আলোচনার ইতি টানছি এখানে। কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 7ই মে রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। শাহজালাল সার কারখানা কর্মকর্তার স্ত্রীর নামেই 91 গাড়ি। প্রথম আলো। সোনা ব্যবসায়ী আরব খানের মামলার রায়ের দিন নির্ধারণ ইত্তেফাক। যুগান্তরের খবর, আয়নায় নিজের চেহারা দেখুন ওবায়দুল কাদেরকে রিজভি। গাজীপুর সিটি নির্বাচন, আজমতুল্লাহ ইসিতে জাহাঙ্গীর হাইকোর্টে কালের কণ্ঠ। টিটো রহমান ও নাজমুস সাকিবের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বাংলাদেশ প্রতিদিন। কলকাতা শিরোনাম, বিশ্বের কাছে অপদস্থ পাকিস্তান, শাহবাজ বিলাওয়ালের বিদেশ সফর নিয়ে প্রশ্ন ইমরানের, সংবাদ প্রতিদিন। নেই খাবার, নেই পেট্রোল, দলে দলে ঘর ছাড়ছেন মণিপুরবাসী গণশক্তি। কেন এত বিতর্ক, কি আছে দ্য কেরালা স্টোরিতে, বাদি বা পড়ছে কি কে দৃশ্য, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর দিয়েছে দৈনিক মানবজমিন। কিভাবে দেখছেন
তার এ বক্তব্যকে।
আপনাকে ধন্যবাদ। এটি শুধু বাংলাদেশের মানব জমিন না, অন্যান্য পত্রিকাতেও এই খবর এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো বারবারই বলছেন যে তিনি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ, বাধা বিঘ্নহীন নির্বাচন করতে চান, এবং তিনি সবসময় বলছেন এ ব্যাপারে তার সরকার আন্তরিক। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিরোধীরা তার বক্তব্যকে বিশ্বাস করছেন না, এবং বিরোধীরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার ব্যাপারে অনেকটা শক্ত অবস্থান নিয়েছে, এবং এটি সম্ভবত তাদের অনেকটা একদফা দাবির মতো দাবিতে পরিণত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী যাই বলছেন, বিরোধীদের তার উপরে আস্থা না রাখার একটি কারণ অবশ্য আছে বলে বিশেষজ্ঞ মহল বা পর্যবেক্ষক মহলের ধারণা। সেটি হচ্ছে যে এর আগে যে দুটি নির্বাচন, বিশেষ করে 2014 এবং 2018 সালে যে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন নিয়ে বিরোধীদের ব্যাপক আপত্তি ছিল, আপত্তি আছে। এর মধ্যে 2018 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের পর প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন যে এই নির্বাচন শেষ কথা না, এটি নিয়ম রক্ষার নির্বাচন হলো, পরবর্তীতে নতুন করে আরেকটি নির্বাচন দেওয়া হবে। কিন্তু তিনি তা করেননি। 2018 সালের 2014 সালের নির্বাচন যা হয়েছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হবার কথা না, এবং তিনি সবসময় বলছেন এই সরকার নির্বাচিত এবং গণতান্ত্রিক সরকার। বিরোধীরা কিন্তু সেই কথা মানতে নারাজ। তারা বলছেন যে এটি কোনোভাবেই নির্বাচিত সরকার নয়, রাতের আধারে ভোট হয়ে যাওয়া নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। তা যখন দুই পক্ষের অবস্থান এই রকম, তখন প্রধানমন্ত্রীর কথা বিরোধীরা আমলে নেবে না, বিশ্বাস করবে না, এটি স্বাভাবিক।
চীনা মুদ্রায় ইউয়ানে রাশিয়ার তেলের দাম পরিশোধ করবে পাকিস্তান, এমন খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। এটা কি সম্ভব হবে পাকিস্তানের পক্ষে?
জি, পাকিস্তান রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, এবং এ ব্যাপারে চলতি বছরের জানুয়ারি মাসে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছিল। সেই চুক্তির আওতায় রাশিয়া পাকিস্তানের তেল রপ্তানি করছে, এবং আমরা যতদূর খবর পাচ্ছি যে প্রথম কার্গোতে 7.5 লাখ ব্যারেল তেল আসবে পাকিস্তানে, এবং সেটি জুন মাসের প্রথম দিকেই পাকিস্তানের বন্দরে সেই জাহাজ ভিড়বে, এবং এই তেলের দাম পাকিস্তান চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করার পরিকল্পনা নিয়েছে বলে খবর পাচ্ছি। আসলে সারা বিশ্বে এখন যে ট্রেন্ড দেখা দিয়েছে সেটি হচ্ছে যে মার্কিন ডলার বয়কট করে বহু সংখ্যক দেশ চীনা মুদ্রায় বা তাদের নিজস্ব মুদ্রায় লেনদেনের একটা চেষ্টা করছে। এর প্রধান কারণ হচ্ছে যে ডলারের মাধ্যমে সারা বিশ্বে একাধিপত্য সৃষ্টি করেছিল আমেরিকা, এবং এই ডলারকে ব্যবহার করে যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, শাস্তিমূলক ব্যবস্থা, এ সব কিছুই করতে আমেরিকা। এগুলোতে আসলে বহু সংখ্যক দেশ অনেকটা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, এবং রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর এই বিষয়টি অনেক বেশি বড় পরিসরে শুরু হয়েছে। আর এ প্রেক্ষাপটে রাশিয়া, ইরান, চীন এরকম কতগুলো দেশ মিলে মার্কিন ডলার বর্জনের মাধ্যমে নিজের মুদ্রা অথবা ডলার যেভাবে ব্যবহার করতো সেইভাবে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের একটা চেষ্টা তদবির চালাচ্ছে, এবং আমার মনে হয় যে তারা নানান রকম বাধা বিঘ্ন উপেক্ষা করেই রাশিয়া থেকে তেল কিনতে যাচ্ছে, এবং সেই তেলের দাম ইউয়ানে পরিশোধ করবে। আমার মনে হয় সেটা খুব অসম্ভব কিছু না।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। বিশ্বের কাছে অপদস্থ পাকিস্তান, এমন প্রশ্ন ইমরানের সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। মুদ্রাস্ফীতির কবলে দেশ, অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, এহেন সময়ে প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী কিনা বিদেশ সফরে যাচ্ছেন, এমনই অভিযোগে সোচ্চার পাকিস্তানি নাগরিকরা। গোয়ায় এসসিও সম্মেলনে যোগ দিতে এসেছিলেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ব্রিটেনে চার্লসের রাজ্যাভিষেকে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জানিয়ে ক্ষোভ তুঙ্গে। এ নিয়ে মুখ খুলেছেন ইমরান খানও। শাসক জোটকে আক্রমণ করে ইমরান জানাচ্ছেন দুনিয়ার কাছে অপদস্থ হচ্ছে পাকিস্তান। জমজমাট কর্ণাটক, অসুস্থতা নিয়েই প্রচারে সোনিয়া, জবাবে বেঙ্গালুরুতে মেগা রোড শো মোদির। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বুধবার কন্নড়বাসীর রায় গ্রহণ করবে নির্বাচন কমিশন, তার আগে রাজ্যে রাজনীতির পারদ চড়ছে হু হু করে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার ঘিরে কংগ্রেস বিজেপি আক্রমণ পর্ব জারি ছিল, এবার সেটা নতুন মাত্রা পেল। প্রথমবার আসরে নামলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, পাল্টা পরপর দুদিন রোড শোতে প্রধানমন্ত্রী মোদিও। নেই খাবার, নেই পেট্রোল, দলে দলে ঘর ছাড়ছেন মণিপুরবাসী। গণশক্তির এ খবরে লেখা হয়েছে, এখনো থমথমে মণিপুরের পরিস্থিতি, হু হু করে বাড়ছে সংঘর্ষে মৃতের সংখ্যাও। রাজ্য ছেড়ে এরই মধ্যে পালিয়ে গেছেন লক্ষাধিক মানুষ। সেনার তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত 33,000-এর বেশি আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে। দেখামাত্র গুলি নির্দেশ দেওয়ার পর শুক্রবার চুরাচাঁদপুর জেলায় সেনার গুলিতে 4 জন নিহত হয়েছেন। রাজ্যে জাতি সংঘর্ষে শনিবার পর্যন্ত 58 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় মণিপুরে নিট পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। টানা কারফিউয়ের ফলে মণিপুরে খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে, খাবার ও পানীয় জলের তীব্র হাহাকার। গত 28 এপ্রিল চুরাচাঁদপুর জেলার মুখ্যমন্ত্রীর সভাস্থল জ্বালিয়ে দেওয়ার ঘটনার পরপরই চুরাচাঁদপুর জেলায় কারফিউ ও আরও কয়েকটি জেলায় 144 ধারা বলবৎ করেছে প্রশাসন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন নারী মানব ফুল।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 17তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা পবিত্র কোরআন ও ইসলামী আদর্শের আলোকে সর্বকালের সেরা নারী। মহান আল্লাহ হযরত ফাতিমাকে প্রাচুর্য বা কাউসার বলে উল্লেখ করে সূরা নাজিল করেছেন এবং হযরত ফাতিমার মতো অতি বড় তথা মহা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে মহানবীকে বিশেষ নামাজ আদায়ের ও কোরবানির নির্দেশ দিয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বলেছেন,
একজন মানুষের যত মহৎ গুণ থাকা উচিত সে সবই হযরত ফাতিমার মধ্যে ছিল প্রজ্জ্বল। তিনি কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন আধ্যাত্মিক নূরের অধিকারী ঐশী নারী ও সকল অর্থে একজন পরিপূর্ণ ইনসান। গুণাবলীর দিক থেকে তিনি ছিলেন মহানবীর এবং তাঁর পবিত্র আহলে বাইতের গুণাবলীর সমপর্যায়ের। যে কোনোভাবেই বর্ণনা করা হোক না কেন, আসলে বর্ণনার মাধ্যমে তাঁর সব প্রশংসা তুলে ধরা সম্ভব নয়। ফাতিমা সম্পর্কে নবী পরিবার থেকে যেসব বর্ণনা এসেছে সেসবই ছিল শ্রোতাদের বোধগম্যতার মাত্রা নির্ভর। সাগরকে কি একটা কলসিতে রাখা যায়? অন্যরাও তার সম্পর্কে যা যা বলেছেন সেসবই তাদের অনুধাবন ক্ষমতার আলোকেই বলেছেন। তাঁর প্রকৃত মর্যাদা বা উচ্চতার সমপর্যায়ে নয় সেসব প্রশংসা।
অনেকেই মনে করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কন্যা হওয়ার কারণেই হযরত ফাতিমার মর্যাদা এমন উচ্চ পর্যায়ের। অথচ মহানবীর অন্য কন্যাও ছিলেন হযরত উম্মে কুলসুম, রোকাইয়া ও জাইনাব নামের। কিন্তু মহানবী তাদের কাউকে আমার শরীরের অংশ বলে উল্লেখ করেননি। কেবল হযরত ফাতিমা সম্পর্কে তিনি বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, সে আমার হৃদয়, সে আমার পিঠের দুই প্রান্তের মাঝখানে অবস্থিত আত্মা। যে কেউ তাকে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দিল, আর যারা আমাকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দেয়। অন্য কথায়, নবী কন্যা হওয়ার কারণেই ফাতিমা অনন্য সম্মানের অধিকারী তা ঠিক নয়, বরং তিনি আল্লাহর একনিষ্ঠ অনুরাগী, পরহিজগার, আরেফ ও দাসী বলেই এমন মর্যাদার অধিকারী হয়েছেন। হযরত ফাতিমার মহতি নানা গুণ ও নৈতিক আচরণের অনন্য সুরভি চিরকাল মানব জাতিকে বিমুগ্ধ করে রাখবে এবং তাঁর প্রতি মানুষের শ্রদ্ধা ও আকর্ষণ বাড়তেই থাকবে, বাড়তে থাকবে তার অনুরাগীর সংখ্যাও।
হযরত ফাতিমা বিয়ের উপযুক্ত হওয়ার পর থেকেই মহানবীর কাছে তাঁর এই কন্যার বিয়ের প্রস্তাব আসতে থাকে কুরাইশদের গণ্যমান্য ও নেতৃস্থানীয় অনেকের পক্ষ থেকে। কিন্তু মহানবীর জবাব ছিল এই যে, তিনি এ বিষয়ে মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় রয়েছেন। একদিন জিব্রাইল ফেরেশতা মহানবীর কাছে এসে জানান যে মহান আল্লাহ বলেছেন, যদি আলীকে ফাতিমার জন্য সৃষ্টি না করতাম তাহলে কিয়ামত পর্যন্ত ফাতিমার স্বামী হওয়ার উপযুক্ত কোনো পুরুষ পাওয়া যেত না। হযরত আলীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রাককালে দরিদ্র হযরত আলীর সম্পদ বলতে ছিল কেবল জিহাদের একটি তরবারি, একটি বর্ম এবং একটি উট, যা দিয়ে তিনি মদিনার বাগানগুলোতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু বাহ্যিক সম্পদের প্রতি হযরত ফাতিমার কোনো আকর্ষণ ছিল না, বরং হযরত আলীর উচ্চ পর্যায়ের ঈমান, সাহসিকতা, বীরত্ব ও মহানুভবতার প্রতি আকৃষ্ট হয়েই তিনি হযরত আলীকে বিয়ে করার খোদাই নির্দেশ মেনে নেন।
আল্লাহর প্রিয়ভাজন মুমিন হওয়ার অন্যতম শর্ত হল অল্পে তুষ্টি। হযরত ফাতিমা ছিলেন এর প্রজ্জ্বল দৃষ্টান্ত। এ বিষয়টি ইহকাল ও পরকালীন আত্মিক প্রশান্তি, মুক্তি ও সৌভাগ্যের নিয়ামক। মহানবী হযরত ফাতিমার বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন, কারণ হযরত ফাতিমার পরনের পোশাকে তালি দেওয়া ছিল। এমন সময় একজন ভিক্ষুক দাঁড়ে কড়া নাড়ে, পরিধানের জন্য একটি জামা ছিল তার প্রার্থনা। হযরত ফাতিমা তার পরনের তালি দেওয়া কাপড়টি দান না করে বিয়ের সেই নতুন পোশাকটাই দান করেন, কারণ তিনি জানতেন পবিত্র কোরআনের এই আয়াত যেখানে বলা হয়েছে, তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করতে পারবে না।
হযরত সালমান ফার্সি একবার হযরত ফাতিমার পরনে তালি দেওয়া কাপড় দেখে ভীষণ কষ্ট পেয়ে বলেন, হায়, রোমান ও পারস্য সম্রাটদের কন্যারা স্বর্ণের সুতাযুক্ত রেশমি কাপড় পরিধান করে ও স্বর্ণের পালঙ্কে বসে, অথচ সর্বোচ্চ গৌরবের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার পরনে পশমি আবা, যার বারো স্থানে রয়েছে তালি। হযরত ফাতিমা তখন বললেন, হে সালমান, মহান আল্লাহ সুন্দর পোশাক ও স্বর্ণের আসনগুলো আমার জন্য রেখেছেন বিচার দিবসের জন্য। হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা, হযরত ফাতিমা স্ত্রী হিসেবে হযরত আলীর প্রতি ছিলেন অত্যন্ত দয়াদ্র এবং তার জন্য ত্যাগ তিতিক্ষায় নিবেদিত। তাই হযরত ফাতিমার সঙ্গে মহান আলীর বিয়ের কিছুকাল পর মহানবী ফাতিমার আচরণের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, মহান আল্লাহর আনুগত্যের পথে আমি তাকে সর্বোত্তম সাহায্যকারী হিসেবে পেয়েছি।
হযরত আলীর সঙ্গে সংসার শুরু করার সময় সাংসারিক কাজের বিষয়ে বাবার পরামর্শ নিতে এসেছিলেন হযরত ফাতিমা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরোয়া কাজগুলো ফাতিমাকে ও বাইরের কাজগুলো আলীকে সম্পন্ন করার পরামর্শ দেন। এই শ্রম বিভাজনের বিষয়ে হযরত ফাতিমা বলেন, এই শ্রম বিভাজনের পরামর্শে আমি যে কত বেশি আনন্দিত হয়েছি তা একমাত্র আল্লাহই জানেন। এছাড়াও মহানবী হযরত ফাতিমাকে বলেছিলেন, যখনই ঘরের কাজে ক্লান্তি অনুভব করবে তখন আল্লাহর প্রশংসা সূচক কয়েকটি বাক্যাংশ বা বাক্য উচ্চারণ করবে, ফলে কাজকর্ম সহজ হয়ে যাবে। সেই তাসবিহগুলো হলো 34 বার আল্লাহ আকবর বলা, যার অর্থ আল্লাহ সবচেয়ে বড়, 33 বার আলহামদুলিল্লাহ বলা, যার অর্থ আল্লাহরই সব প্রশংসা, এবং 33 বার সুবহান আল্লাহ বলা, যার অর্থ মহান আল্লাহ পবিত্র। 5 ওয়াক্ত নামাজের পর এই তাসবিহ পাঠ করাকে বেশ গুরুত্ব দেয়া হয়। হযরত ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, এই তাসবিহ পড়ে আল্লাহর কাছে গোনাহার জন্য ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন, শয়তান দূর হয়ে যায় এবং দয়ালু আল্লাহ খুশি হন।
তো শ্রোতা ভাই বোনেরা, হযরত ফাতিমার মহতী গুণ নিয়ে আমরা আরো কথা বলবো এই অনুষ্ঠানের আগামী পর্বে, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
আপনি এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। 12 বছর পর সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আরব লীগ। আগামী 19 মে রিয়াদে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে হবে চূড়ান্ত অনুমোদন। সিরিয়ার প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন প্রেসিডেন্ট রাইসি, বলেন শত্রুদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে সিরিয়া। তত্ত্বাবধায়কের কাঁধে চেপে ক্ষমতায় আসতে চায় বিএনপি, অভিযোগ বাংলাদেশের সেতু মন্ত্রীর, মৃত ইস্যুটিকে জীবিত করা হবে না বলে ঘোষণা। এবং ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি কংগ্রেসের, রাজ্যটির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি প্রশাসনের। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767 তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002 ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।